ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
সুসন্ধ্যা, ওয়াশিংটনে এখন বেলা 11টা। আমি সুগুপ্তনা স্ট্রিন কুইন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ রয়েছে ঢাকা থেকে আমির খসরু রিপোর্ট।
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে, যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের এমন বক্তব্যের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কোনো ক্ষতি হবে না।
কলকাতা থেকে পরমাশিস খসরার রিপোর্ট।
উত্তরপ্রদেশের এটায় স্কুল বাসের সঙ্গে বালি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, অন্তত 24 জন স্কুল পড়ুয়ার মৃত্যু হলো।
আর রয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার সবশেষ সাংবাদিক সম্মেলনের কথা।
You're not supposed to be sycophants, you're supposed to be skeptics, you're supposed to ask me tough questions. You're not supposed to be complimentary.
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। আগামীকাল ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের পাদদেশে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনের পথে রওনা হয়ে গেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, এই যাত্রা শুরু হলো এবং আমি কঠোর পরিশ্রম করব, সংগ্রাম করব যাতে এই যাত্রা হয় এক মহান যাত্রা, এবং আমার মনে কোনো সংশয় নেই যে একত্রে আমরা আমেরিকাকে আবারও একটি মহান রাষ্ট্রে রূপান্তরিত করব। ট্রাম্প এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আর্লিংটন ন্যাশনাল সেমিটারিতে পুষ্পস্তবক অর্পণ করবেন আজ বিকেলে। সেখানে 4 লক্ষেরও বেশি সামরিক কর্মকর্তা এবং তাদের স্বজনদের সমাহিত করা হয়েছে। ট্রাম্প তারপর লিংকন মেমোরিয়ালের একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন। আজ সন্ধ্যায় ট্রাম্প, পেন্স এবং অন্যান্য কর্মকর্তা ওয়াশিংটনে ইউনিয়ন স্টেশনে নির্বাচনী অভিযানের দাতাদের সঙ্গে একটি ক্যান্ডেল লাইট ডিনারে যোগ দেবেন। শুক্রবারই হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসছেন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং হোয়াইট হাউসে প্রবেশ করবেন ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল সকালে ওবামা এবং তাঁর স্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে কফি পানে যোগ দেওয়ার জন্য আগে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া একটি প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেবেন। ঐতিহ্য অনুযায়ী বিদায়ী এবং আগত প্রেসিডেন্ট উভয়ই হোয়াইট হাউস থেকে ক্যাপিটল ভবনে যাবেন ট্রাম্পের অভিষেক উপলক্ষে। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান বুধবার লিবিয়ার সিরতে শহরের 45 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ইসলামিক স্টেটের সামরিক শিবিরে আঘাত হেনেছে। এই বিমান আক্রমণটি অনুমোদন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্ভবত এটি হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে সামরিক তৎপরতার ব্যাপারে তাঁর সর্বশেষ অনুমোদন প্রদান। কর্মকর্তারা বলছেন যে এই আক্রমণে 2টি শিবিরের ওপর আঘাত হানা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক গত 8 বছরে ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাসের কারণে জটিল আকার ধারণ করলেও ইসলামাবাদে কর্মকর্তানার ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের সময় পারস্পরিক সংশ্লিষ্টতার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবে বলে বেশ জোরে সোরেই বলছেন। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ বলেছেন যে পাকিস্তান মনে করে যে গত 8 বছরের তুলনায় এখন সবচাইতে ভালো সময় এসছে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের। আফগান সীমান্ত বরাবর গোলযোগপূর্ণ আদিবাসী এলাকাগুলোকে নিরাপদ রাখার লক্ষ্যে পাকিস্তানের সহযোগিতার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার দেশটিকে কোটি কোটি ডলারের আর্থিক ও সামরিক সহায়তা দিয়েছে। কিন্তু পাকিস্তানের ভেতর থেকেই আফগানিস্তান ও ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলো তৎপর এবং তাদের বিরুদ্ধে পাকিস্তান পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে না, এই অব্যাহত অভিযোগের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে টান ধরেছে। পাকিস্তানের দ্রুত বর্ধমান পারমাণবিক অস্ত্র সম্ভারও এই দ্বন্দ্বকে আরও গভীর করে তুলেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাধ সেধেছে। ওবামা প্রশাসনের বিরুদ্ধে পাকিস্তানি কর্মকর্তাদের অভিযোগ ছিল যে ওবামা প্রশাসনের অস্পষ্ট আফগান নীতি এবং ভারতের প্রতিরক্ষা ও পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির জন্য ওবামা প্রশাসনে তাদের কথায় অন্যায্য সুবিধা প্রদানের কারণে ইসলামাবাদ সরকারের এই উদ্বেগকে কার্যত অগ্রাহ্য করা হয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়া কৌশলগত ভারসাম্য নষ্ট হচ্ছে। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক আলোচনায় যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর বলেন, বাংলাদেশে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে পরিবেশের ক্ষতি হবে। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দেন যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে পরিবেশের ওপরে কোনো বিরূপ প্রভাব পড়বে না। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আশ্বাস দিয়েছেন যে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে পরিবেশের উপরে এর কোনো বিরূপ প্রভাব বা প্রতিক্রিয়া পড়বে না, বরং উন্নয়নের জন্য এটি অনেক প্রয়োজনীয় একটি প্রকল্প। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক আলোচনায় প্রধানমন্ত্রী একথা বলেন। আলোচনায় অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পরিবেশবাদী আল গোর বলেন, চরম ক্ষতিকর কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হবে, এ কারণে অসংখ্য মানুষের প্রতিবাদ জানাচ্ছে। তিনি সুন্দরবন সংলগ্ন এলাকায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ না করার আহ্বান জানান।
The new dirty coal plant in the Sundarbans.
ভাইস প্রেসিডেন্ট আল গোরের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদ্যুৎ কেন্দ্র হবে সুন্দরবন থেকে অনেক দূরে, তাছাড়া পরিবেশের কোনো ক্ষতি যাতে না হয় তার যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, অত্যাধুনিক ও ব্যাপক মাত্রায় উন্নততর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী যারা এই প্রকল্প নিয়ে অযথা বিতর্কের সৃষ্টি করছেন তিনি তাদের ওই এলাকা ঘুরে আসার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরকেও প্রকল্প এলাকা সরেজমিনে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে আমির খসরু আরেকটি বার্তায় বলছেন যে আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের সংকট নিয়ে আলোচনার জন্য ওআইসির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানের প্রশ্নে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ জরুরি বৈঠকে মিয়ানমারে একটি স্থিতিশীল ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিতে ওই দেশটির প্রতি বাংলাদেশ জোর আহ্বান জানিয়েছে। বৈঠকে বাংলাদেশ ওই আহ্বান জানিয়ে অবিলম্বে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং পুনর্বাসনের কাজ দিয়েছে। সম্মেলনে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রতিনিধিত্ব করছেন। গত অক্টোবরে দমনপীড়ন শুরু হওয়ার পর থেকে জাতিসংঘের হিসেবে অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ে কমপক্ষে 65,000 রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আর বাংলাদেশ সরকারের হিসেবে আগে থেকেই 3,00,000 বেশি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে শরণার্থী হিসেবে রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আগামীকাল শুক্রবার কলকাতায় শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় 3 দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন। এই সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন। প্রত্যাশা ওর আমলে রাশিয়ার সঙ্গে আমেরিকার সুসম্পর্ক গড়ে উঠবে। আর ওই একই দিনে কলকাতায় 3 দিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাজ্য সরকার সূত্রে খবর, এখানে রাশিয়া ও আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা বাণিজ্যিক প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে লগ্নির সুযোগ নিয়ে আলোচনায় বসবেন। আমেরিকার সিলিকন ভ্যালি অঞ্চলের তথ্য প্রযুক্তি কোম্পানির কর্ণধারেরা যেমন আসবেন, তেমনি রাশিয়া থেকে আসবেন 20টি সংস্থার 40 জন প্রতিনিধি। প্রত্যাশা বেশ কয়েকটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হবে ভবিষ্যতে লগ্নির জন্য। এই নিয়ে তৃতীয়বার অনুষ্ঠিত হচ্ছে এই বিজনেস সামিট। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের উত্তরপ্রদেশের এটায় স্কুল বাসের সঙ্গে বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত 24 জন স্কুল শিক্ষার্থী মারা গেছে, আহত হয়েছে বহু, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। কলকাতায় আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
জেএস বিদ্যা পাবলিক স্কুলের ওই বাসটিতে লোয়ার কেজি থেকে সপ্তম শ্রেণীর স্কুল পড়ুয়ারা ছিল। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলীগঞ্জের এটায়। দুর্ঘটনাস্থলেই 15 জন স্কুল ছাত্রের মৃত্যু হয়। গুরুতর আহত ছাত্রদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি 9 জন ছাত্র পথেই মারা যান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খারাপ দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন উত্তরপ্রদেশের পুলিশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ DGP জাভেদ আহমেদ। তিনি জানিয়েছেন ঘটনাস্থলেই পৌঁছে গেছে উদ্ধারকারী দলের সদস্যরা, শুরু হয়েছে উদ্ধার কাজ। DGP জানিয়েছেন ঘটনা তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের তরফে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। পরমাশিস ঘোষায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইতালির মধ্যাঞ্চলে একটি বিলাসবহুল পার্বত্য অবকাশ যাপন কেন্দ্রে পাহাড়ি ধস নামলে 30 জনের মতো লোক নিখোঁজ রয়েছে। ওই অবকাশ যাপন কেন্দ্রটি কয়েক কিলোমিটার তুষার এবং ধ্বংসাবশেষের মধ্যে চাপা পড়েছে। এই পাহাড়ি ধসের কারণে ফার্নিনডোল শহরের চার তারকা হোটেল রিগোপিয়ানো ক্ষতিগ্রস্ত হয়। দিনে আরও আগের দিকে আব্রুজো অঞ্চলে উপর্যুপুরি শক্ত ভূমিকম্পের কারণে এই ভূমিধস নামে। ভেঙে পড়া হোটেলের ভেতর থেকে টেলিভিশন ফুটেজে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ তুষার হোটেলের লবির ভেতর থেকে বয়ে যাচ্ছে। অন্তত দুজনকে ধ্বংসাবশেষের ভেতর থেকে টেনে বের করা সম্ভব হয়েছে। তবে এই পাহাড়ি ধসের জন্য সন্ধান ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বার্তা সংস্থাগুলো আগে জানিয়েছিল যে এই দুর্যোগে অনেকেই মারা গেছে, কিন্তু স্থানীয় কর্মকর্তারা এই খবরের সত্যতা নিশ্চিত করেননি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। প্রেসিডেন্ট বারাক ওবামা তার শেষ সংবাদ সম্মেলনে বলেছেন, পৃথিবীতে খারাপের চাইতে ভালো মানুষের সংখ্যা বেশি। গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যমের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। বিস্তারিত শুনুন সেলিম হোসেনের কাছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর শেষ সংবাদ সম্মেলনের শেষ প্রশ্নে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে তাঁর পছন্দের প্রার্থী হিলারি ক্লিনটনের পরাজয়ে তাঁর দুই টিনেজ কন্যা সাশা এবং মালিহার প্রতিক্রিয়া এবং তাঁদের প্রতি তাঁর উপদেশ কি, তার জবাবে বলেছেন, ফার্স্ট লেডি মিশেল এবং তাঁর মতোই মালিহা ও সাশার মন খারাপ হয়েছে, কিন্তু তিনি তাদেরকে নিয়ে গর্বিত কারণ তাদের মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে। তারা দেশপ্রেমিক এবং তারা নৈরাশ্যবাদী নয়। প্রেসিডেন্ট ওবামা তাঁর সংবাদ সম্মেলন শেষ করেন এই বলে যে তিনিও সবসময় ধীরস্থির বা শান্ত থাকতে পারেন না। প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউস প্রেস কর্পসকে ধন্যবাদ দেন। প্রায় এক ঘন্টা কথা বলেন তিনি, থেমে থেমে কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে মাঝে মধ্যে তাঁর কণ্ঠ হতাশাজনক শোনালেও প্রেসিডেন্ট ওবামা বলেন, হোয়াইট হাউসে সাংবাদিকরা থাকায় তাঁর কাজকর্ম আরও সুনিপুণভাবে করাটা সহজ হয়েছে। তিনি বলেন, মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের তোষামোদি হওয়া ঠিক নয়, আপনাদের হতে হবে সন্দেহবাদী, আপনারা কঠিন কঠিন প্রশ্ন করবেন। প্রেসিডেন্টের কাছে প্রথম প্রশ্ন ছিল যুক্তরাষ্ট্রের গোপন সেনা তথ্য ফাঁস করার অপরাধে সাজাপ্রাপ্ত সেনা গোয়েন্দা চেলসি ম্যানিংয়ের সাজা কমানো নিয়ে। উত্তরে তিনি বলেন,
গিভেন শি ওয়েন্ট টু ট্রায়াল দ্যাট due process was carried out.
এই একই ধরনের অপরাধে দোষীদের চেয়ে ম্যানিং দীর্ঘ কারাবাস ভোগ করেছে এবং সে তার কাজের জন্য দোষ স্বীকার করেছে। সবকিছু বিবেচনা করে তার সাজা কমানোটাই ঠিক হয়েছে। 35 বছরের সাজাপ্রাপ্ত ম্যানিং 7 বছর সাজা খেটেছে এবং সাজা কমানোর নির্দেশের পর মে মাসে সে মুক্তি পাবে। প্রেসিডেন্ট ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের সঙ্গে ম্যানিংয়ের সাজা কমানোর কোনো সম্পর্ক নেই। উইকিলিক্স চুরি করা বহু ইমেল প্রকাশ করেছে। এ নিয়ে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের টুইট বার্তার উল্লেখ করে তিনি বলেন, ম্যানিংয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করবেন রাশিয়ার পারমাণবিক স্টকপাইলস কমানোর ব্যাপারে যেন দেনদরবার করে। সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রেসিডেন্ট ওবামা কথা বলেন প্রেস কনফারেন্সে।
was hammered home when Russia went into Crimea.
ইউক্রেনের ক্রাইমিয়ায় রাশিয়া আধিপত্য বিস্তারের পর রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকার একটি ভালো উদাহরণ। তিনি নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানান, ভবিষ্যতে বিশ্বের বড় বড় দেশগুলো যদি ছোট দেশগুলোর প্রতি ভয়ভীতি প্রদর্শন করে, তবে সেক্ষেত্রে যেন যুক্তরাষ্ট্র যথাযথ ভূমিকা পালন করে। তিনি বলেন, ট্রাম্প টিমের কাছে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া অত্যন্ত আন্তরিকভাবেই হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্টকে তিনি বলেন, এই কাজ একা করতে পারবেন না, তার জন্য প্রয়োজন হবে একটি দক্ষ এবং শক্তিশালী দলের। তিনি বলেন, নতুন প্রেসিডেন্ট তাঁর নিজস্ব দূরদৃষ্টি এবং মূল্যবোধ নিয়ে এগিয়ে যাবেন, সেটি তিনি আশা করেন। আমি মনে করি না যে তাঁদের নীতিমালা এবং কাজকর্মে খুব বড় আকারের কোনো পরিবর্তন হবে। প্রেসিডেন্ট ওবামা বলেন,
I put in that category if I saw systematic discrimination being ratified in some fashion.
তিনি মনে করেন, নতুন প্রেসিডেন্টের কাজকর্মে আমেরিকার মূল্যবোধ ঝুঁকির মুখে যদি পড়ে, যেমন মানুষের ভোটের অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে বা তরুণ অভিবাসী স্বপ্নবাজদের বহিষ্কার করা হচ্ছে, যারা তাদের বাবা মায়েদের দ্বারা এই দেশে এসেছে অথবা সাংবাদিকদের ওপর আক্রমণ করা হচ্ছে, তবে তিনি তার সমালোচনা করবেন। যে 50 জনেরও বেশি ডেমোক্রেট আইন প্রণেতা শুক্রবারের শপথ অনুষ্ঠানে আসবেন না বলেছেন, সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেছেন, তিনি এবং তাঁর স্ত্রী মিশেল সেখানে যাচ্ছেন। ভিন্নতা এবং অন্তর্ভুক্তির বার্তা দিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, ভবিষ্যতে তিনি আশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন একজন নারী বা ল্যাটিনো, ইহুদি অথবা হিন্দু অথবা অন্য কোনো ধর্মের বা গোত্রের বা জাতের মানুষ। ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী থেকে ভবিষ্যতে হয়তো প্রেসিডেন্ট হবেন, আর কেউ জানে না তাকে কী নামে ডাকা হবে। তবে প্রেসিডেন্ট ওবামা বলেন, ভোট জালিয়াতির অভিযোগে মিথ্যে খবর প্রমাণ করতে অনেক কাজ বাকি রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগ গ্রহণযোগ্য হয়নি। তিনি বলেন, সীমাবদ্ধ ভোটিং অধিকারের কালো ইতিহাস রয়েছে যুক্তরাষ্ট্রে, যা দাসত্ব প্রথার সঙ্গে যুক্ত। জিম ক্রোর আইনের উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যেখানে ভোটের অধিকারের সীমাবদ্ধতা ছিল। তিনি বলেন, তিনি কিউবান অভিবাসীদের বিষয়ে তথাকথিত ওয়েট ফুট ড্রাই ফুট আইন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর কোনো মানেই নেই, কারণ যুক্তরাষ্ট্র এবং কিউবার মধ্যে সম্পর্ক শক্ত হয়েছে, গত সপ্তাহে এই আইন পরিবর্তন করা হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ওবামা বলেন,
actually arrive at a final status agreement is to preserve the possibility of a two-state solution because we
Israel Palestine দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে আরো অনেক সময় চলে যেতে পারে। প্রেসিডেন্ট ওবামার শেষ সংবাদ সম্মেলন নিয়ে দি টেলিগ্রাফ পত্রিকার দিল্লি ব্যুরো চিফ জয়ন্ত রায় চৌধুরীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,
হ্যাঁ, এটা একটা বলবো যে অসাধারণ একখানা উক্তি, কারণ রাষ্ট্রপতি হয়ে এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতা শালী ব্যক্তি হয়ে উনি যে সাংবাদিকদের তুলে ধরেছেন উদাহরণ হিসেবে, যে তাদের কত বড় কার্য এবং তাদের কার্য কতটা মহত্বপূর্ণ, এটা সাংবাদিকদের জন্য খুবই খুবই ভালো একটা
সম্মানের বিষয়,
সুতরাং আলোর আশা। কারণ বেশিরভাগ দেশে দেখবেন যে সাংবাদিকদের খুবই অনেক রকম ভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে, ইনক্লুডিং ইন ডেমোক্রেসিস।
প্রেসিডেন্ট ওবামার শেষ সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশে আমাদের অর্থনীতির সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নাইমুল ইসলাম খান তার প্রতিক্রিয়া জানান।
না, প্রেসিডেন্ট ওবামার শেষ সংবাদ সম্মেলনটা আমার পুরোটাই দেখার সুযোগ হয়েছে, আমি আগ্রহ নিয়ে দেখেছি। এবং আমি যেটা দেখলাম, প্রথমত এটা তো মূলত সামাজিকতাই ছিল। তিনি দেখলাম যে সাংবাদিকদেরকে রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন ধরনের মিডিয়ার লোকজনের নাম ডেকে ডেকেই তিনি কথা বলছে, প্রশ্ন করতে সুযোগ দিয়েছেন। তার মানে তার একটা প্রস্তুতি ছিল, তিনি কাকে কাকে বলবেন। মিডিয়ার ভূমিকা তো আসলে প্রশাসন বা প্রেসিডেন্টকে তোয়াজ করা না, উনি যেটা বলেছেন,
হ্যাঁ, টাফ কোশ্চেন
করা,
রাইট,
টাফ প্রশ্ন করা, ডিফিকাল্ট প্রশ্ন করা। এবং উনি স্কেপটিসিজমের ব্যাপারেও বলেছেন যে স্কেপটিসিজমটা দরকার।
55 বছর বয়সী প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্ট দায়িত্ব পালন শেষে অবসর নেওয়ার সময় যেরকম বয়সী ছিলেন তার তুলনায় অনেক কম বয়সী। অবসর জীবনে কি করবেন সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন তিনি। হয়তো তিনি আত্মজীবনী লিখবেন অথবা ডেমোক্রেটিক দলকে সহযোগিতা করতে পারেন। তবে প্রেসিডেন্ট ওবামা বলেন, তিনি তাঁর স্ত্রী ও কন্যাদের সঙ্গে নিরিবিলি সময় কাটাতে চান।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে বিজ্ঞান জগতের খবরাখবর। সারা বিশ্ব জুড়ে ডিমেনশিয়া বা স্মৃতি হারিয়ে যাওয়া অসুখটিতে আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়েই চলেছে, কিন্তু গবেষণা থেকে দেখা গেছে যে বার্ধক্যের একটি স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার সাহায্যে এই অসুখটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই হ্রাস করা যায়। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার ক্যারল পিয়ারসনের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
জামা অর্থাৎ জার্নাল অফ মেডিকেল অ্যাসোসিয়েশন শীর্ষক প্রকাশিত একটি গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে যে যেসব স্বাস্থ্যকর খাবার হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে সেগুলি মস্তিষ্কের জন্য সমানভাবে কার্যকরী হয়। নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যসম্মত খাবারের সমন্বয় হৃৎপিণ্ডের স্পন্দনকে স্বাভাবিক রাখে এবং সাথে সাথে মস্তিষ্কেও রক্ত সঞ্চালন প্রক্রিয়াটিকে সহজ করে দেয়। এই স্বাভাবিক রক্ত সঞ্চালন ডিমেনশিয়া অথবা স্মৃতিভ্রংশতার ঝুঁকিকে অনেকাংশেই কমিয়ে দিতে সক্ষম হয়। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ডক্টর কেনেথ ল্যাঙ্গা অ্যালজাইমার্স এবং স্মৃতিভ্রংশতার উপরে অনেক গবেষণামূলক কাজ করে এরকম সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
Dementia is characterized by declines in memory and other cognitive functions, things like speech.
ডক্টর ল্যাঙ্গা জানাচ্ছেন যে এই রোগের প্রধান উপসর্গ হল যে এতে স্মৃতিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে এবং এর ফলে রোগীর কথাবার্তার মধ্যে অসঙ্গতি দেখা দেয়। ফলস্বরূপ এই রোগে আক্রান্ত একজন মানুষ তার নিত্য নৈমিত্তিক দৈনন্দিন কাজগুলো ঠিকমতো সম্পন্ন করতে পারেন না। ডক্টর ল্যাঙ্গা 20,000-এরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষদের নিয়ে এই রোগের সম্ভাবনা করেই গবেষণা চালাচ্ছেন।
We found that the prevalence of dementia declined significantly between 2000 and 2012 from about 11.5%.
তিনি আরো বলেন যে 2000 থেকে 2012 সাল পর্যন্ত এই অসুখের আক্রান্ত হবার প্রবণতা অভূতপূর্বভাবে হ্রাস পেয়েছে এবং শতকরা 11.5% থেকে কমে গিয়ে দাঁড়িয়েছে শতকরা 9%। কারণ হিসেবে তিনি জানাচ্ছেন যে উচ্চ রক্তচাপ, মধুমেহ এবং অতিরিক্ত স্থূলতা এই তিনটি অসুখের চিকিৎসার ক্ষেত্রে উন্নতি। তিনি বলেন যে এই তিনটি অসুখের ক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থার উন্নতি শরীরের কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থাৎ হার্ট এবং শিরা উপশিরাগুলিকে সুস্থ রাখতে সাহায্য করেছে এবং স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেক কমিয়ে দিয়েছে। এমনকি আমেরিকার সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসারও এই রোগের প্রাদুর্ভাবকে কমিয়ে ফেলতে অনেকটাই সাহায্য করেছে। তিনি জোরের সাথে বলেছেন শিক্ষার হার বৃদ্ধি, সেটা খুব সামান্য হলেও তার একটা জোরালো প্রভাব অ্যালজাইমার্স রোগের প্রবণতাকে কমিয়ে দিতে সাহায্য করেছে। তিনি আরও বলেন যে বহু গবেষণাতেই প্রমাণিত হয়েছে যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে মস্তিষ্কের একটা যোগসূত্র রয়েছে।
This suggests that a 75-year-old today has a lower risk of having dementia than a 75-year-old 10 or 20 years ago.
ডক্টর ল্যাঙ্গা বলেন যে বিগত 2 দশকে একজন 75 বছর বয়সী মানুষের এই রোগে আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা ছিল, আজকের দিনে সেই একই বয়সী মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছেন অনেক কম। গত 2 দশক আমেরিকার শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে এবং তার সামাজিক প্রভাব এই ডিমেনশিয়া রোগটির উপরেও এসে পড়েছে। ডক্টর ল্যাঙ্গা পরিশেষে এও জানিয়েছেন যে চিকিৎসা বিজ্ঞান জগতে কোনো যুগান্তকারী আবিষ্কার ছাড়াও ডিমেনশিয়া রোগের চিকিৎসা ব্যবস্থা উন্নত করা সম্ভব। সামাজিকভাবে যেমন শিক্ষার হার বাড়িয়েও এই রোগের প্রকোপ থেকে অনেকটাই মানুষকে বাঁচানো যায়, যদিও এই রোগটির প্রবণতা রুখতে হলে আরও অনেক অনেক গবেষণার প্রয়োজন থেকেই যাচ্ছে।
প্রতিদিনকার ব্যাকরণ,
হ্যাঁ ব্যাকরণ প্রতিদিন,
আসলে প্রতিদিন না হলেও প্রতি মঙ্গলবার রেডিওতে শুনবেন এবং ওয়েবসাইট ও ফেসবুকে দেখবেন ইংরেজি ব্যাকরণ শেখার এই নতুন অনুষ্ঠান।
ফ্রান্সের বর্দো শহরটি একসময় ক্রীতদাস বেচাকেনার দ্বিতীয় বৃহত্তম বন্দর হলেও শহরটিতে কৃষ্ণাঙ্গদের সে ইতিহাসের বড় কোনো স্মারক চিহ্ন নেই। কিন্তু ইউরোপ জুড়ে বর্ণবাদ এবং বিদেশিদের সম্পর্কে অহেতুক ভয় অব্যাহতভাবে বেড়ে যাওয়ায় অতীত সম্পর্কে মানুষকে জানাতে উদ্যোগ নিয়েছে দেশটির মেমোরি অ্যান্ড শেয়ারিং অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। ভয়েস অফ আমেরিকার লিসা ব্রায়ান্টের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন রোকেয়া হায়দার ও তাওহিদুল ইসলাম।
ফ্রান্সের দক্ষিণ পশ্চিমের শহর বর্দো প্রমোত্তরী এবং মদ বিশেষজ্ঞদের জন্য একটি প্রিয় স্থান, কিন্তু মেমোরি অ্যান্ড শেয়ারিং অ্যাসোসিয়েশনের পরিচালক কাফকা দিয়ালো শহরটি নিয়ে আগ্রহী ভিন্ন কারণে। তা হলো এই শহরটি একসময় ইউরোপের ব্যস্ততম ক্রীতদাস বেচাকেনার কেন্দ্র ছিল। 17 থেকে 19 শতাব্দী পর্যন্ত আফ্রিকা থেকে 130,000 ক্রীতদাসকে এই শহর থেকে শত শত জাহাজে করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। ফ্রান্সে অভিবাসী হয়ে যাওয়া কাফকা দিয়ালো যেমন বলছিলেন,
প্লাস দ্য লা বোস ফ্রান্সের সবচেয়ে সুন্দর চত্বর ছিল। 18 শতাব্দীতে ফরাসি রাজ্যের চেয়ে বোর্দো ধনী ছিল।
মেমরি অ্যান্ড শেয়ারিং অ্যাসোসিয়েশন সচেতনতা বৃদ্ধি এবং বোর্দোর যে স্থানগুলোতে ক্রীতদাস বেচাকেনা হতো তা মানুষকে ঘুরে দেখার প্রস্তাব
দেয়।
দাসত্বের চিত্রের সঙ্গে মদের চিত্রের মিল খুঁজে পাওয়া বেশ কঠিন, এজন্যই শহরটির উন্মুক্ত স্থানগুলোতে ঐতিহাসিক স্বীকৃতি এবং শহরটির ইতিহাস দেরিতে শেখানো শুরু হয়।
ওই শহরে অতীতের অল্প কয়েকটি ছোট ছোট স্মৃতিচিহ্ন রয়েছে যা চিহ্নিত করা কঠিন। দেয়ালো বলেন, বোর্দোয় ক্রীতদাস ব্যবসায়ীদের নামানুসারে এক ডজনেরও বেশি রাস্তা আছে। আর ক্রীতদাস কেনা বেচার ক্ষেত্রে শহরটির ভূমিকা নিয়ে অনেক নগরবাসীরই সামান্যই জানা আছে।
আমি জানি কারণ আমাদের ইতিহাসের ক্লাসে এই বিষয়গুলো পড়ানো হয়েছে, কিন্তু আমি বিষয়টি নিয়ে খুব বেশি জানি না,
বলছিলেন আলেকজান্ডার বাবু। বোর্দোর নগর সরকার এখন আরও বেশি কিছু করতে সম্মত। তারা বিষয়টি নিয়ে গবেষণা করতে আগ্রহী। শহরের ডেপুটি মেয়র বললেন,
মৌলিক অধিকার এবং সমতা রক্ষার জন্য আমাদের আগের চেয়ে আরও বেশি লড়াই করতে হবে, কিন্তু সে লড়াই অপরাধ বোধ বা অনুতাপের বিষয় নয়। বোর্দোর নাগরিকেরা তাদের পূর্বপুরুষেরা যা করেছে তার জন্য দায়ী নয়।
কাফকা দিয়ালো বিশ্বাস করেন, বর্ণবাদ অতীত এবং বর্তমানের সরাসরি জবাব হচ্ছে শিক্ষা, এবং আমরা যত বেশি বুঝতে পারব তত কম ঘৃণা করব।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
আগামীকাল যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবনের পাদদেশে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনের পথে রওনা হয়ে গেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, এই যাত্রা শুরু হলো এবং আমি কঠোর পরিশ্রম করব, সংগ্রাম করব যাতে এই যাত্রা হয় এক মহান যাত্রা, এবং আমার মনে কোনো সংশয় নেই যে একত্রে আমরা আমেরিকাকে আবারও একটি মহান রাষ্ট্রে রূপান্তরিত করব। ট্রাম্প এবং নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আজ সন্ধ্যায় ওয়াশিংটনে নানান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগামীকাল সকালে ওবামা এবং তার স্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে কফি পানে যোগ দেওয়ার জন্য ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া একটি প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেবেন। ঐতিহ্য অনুযায়ী বিদায়ী এবং আগত প্রেসিডেন্ট উভয়ই হোয়াইট হাউস থেকে ক্যাপিটল ভবনে যাবেন ট্রাম্পের অভিষেক উপলক্ষে। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান বুধবার লিবিয়ার সিরতে শহরের 45 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ইসলামিক স্টেটের সামরিক শিবিরে আঘাত হেনেছে। এই বিমান আক্রমণটি অনুমোদন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্ভবত এটি হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট হিসেবে সামরিক তৎপরতার ব্যাপারে তাঁর সর্বশেষ অনুমোদন প্রদান। কর্মকর্তারা বলছেন যে এই আক্রমণে দুটি শিবিরের উপর আঘাত হানা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক গত 8 বছরে ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাসের কারণে জটিল আকার ধারণ করলেও ইসলামাবাদে কর্মকর্তারা ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের সময়ে পারস্পরিক সংশ্লিষ্টতার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে বেশ জোরে সরেই বলছেন। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাত্তাজ আজিজ বলেছেন যে পাকিস্তান মনে করে যে গত 8 বছরের তুলনায় এখন সবচাইতে ভালো সময় এসছে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের। আফগান সীমান্ত বরাবর গোলযোগপূর্ণ আদিবাসী এলাকাগুলোকে নিরাপদ রাখার লক্ষ্যে পাকিস্তানের সহযোগিতার জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা সরকার সেই দেশটিকে কোটি কোটি ডলারের আর্থিক ও সামরিক সহায়তাও দিয়েছে। কিন্তু পাকিস্তানের ভেতর থেকেই আফগানিস্তান ও ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলো তৎপর এবং তাদের বিরুদ্ধে পাকিস্তান পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে না, এই অব্যাহত অভিযোগের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে টান ধরেছে। ইতালির মধ্যাঞ্চলে একটি বিলাসবহুল পার্বত্য অবকাশ যাপন কেন্দ্রে পাহাড়ি ধস নামলে 30 জনের মতো লোক নিখোঁজ রয়েছে। ওই অবকাশ যাপন কেন্দ্রটি কয়েক কিলোমিটার তুষার এবং ধ্বংসাবশেষের মধ্যে চাপা পড়েছে। এই পাহাড়ি ধসের কারণে ফরিনডল শহরের 4-তারকা হোটেল রিগোপিয়ানো ক্ষতিগ্রস্ত হয়। দিনে আরও আগের দিকে আব্রুজো অঞ্চলে উপর্যুপরি শক্ত ভূমিকম্পের কারণে এই ভূমিধস নামে। ভেঙে পড়া এই হোটেলের ভেতর থেকে টেলিভিশন ফুটেজে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ তুষার হোটেল লবির ভেতর থেকে বেরিয়ে বয়ে যাচ্ছে। বার্তা সংস্থাগুলো আগে জানিয়েছিল যে এই দুর্যোগে অনেকেই মারা গেছে, কিন্তু স্থানীয় কর্মকর্তারা এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। সোমবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় যে সিরীয় শান্তি আলোচনা শুরু হবার কথা রয়েছে তাতে যোগ দিতে জাতিসংঘকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লেনাস রামকোস, আর আমি শুগুফতা নাসরিন কুইন সবাইকে আরেকবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.